12 মার্চ 2017, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: কোরআনে করিম থেকে এক আয়াত শরীফ তেলাওয়াত করলাম, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কোরআনে করিমের এবং হাদিস শরীফের নূর দ্বারা আমাদের অন্তর এবং জীবনকে পূর্ণাঙ্গভাবে আলোকিত করে দেন। আমার ভাইয়েরা, মানুষ এই সৃষ্টির মধ্যে সেরা নিঃশর্তভাবে না, বরং এটা শর্তাধীন। কারণ এই মানুষের মধ্যে নমরুদ ছিল, ফেরাউনও ছিল, সাদ্দাত ছিল, আবু লাহাব আবু জাহালও ছিল, তারাও কি এই সৃষ্টির সেরা? তারা তো সৃষ্টির সেরা তো না, বরং যে পশুর চেয়েও অধম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে, যাদেরকে আমি জ্ঞান দিলাম, বুঝ দিলাম, অন্তর দিলাম, কিন্তু সে জ্ঞান এবং বুঝ আর অন্তর দ্বারা আমি আল্লাহর কথা বুঝে না, চোখ দিয়া সব দেখে আমি আল্লাহর সত্য পথ সে দেখে না, কান দিয়া সব শুনে আল্লাহকে পাওয়ার কথা সে শুনে না, সেটা গ্রহণ করতে পারে না। উলাইকা কাল আনাম, এরা তো পশুর মতো, বালহুম আজল, পশুরও কিছু বুঝ আছে, এরা তার চেয়ে আরো অধম। তো বোঝা গেল মানুষ সৃষ্টির সেরা, যে আমরা বলতে থাকি এটা নিঃশর্তভাবে মানুষ সৃষ্টির সেরা না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 2317 বেশি কিতাবাদি যিনি লিখে গেছেন, সেই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি ওই বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলেন যে আগর ইয়ে ইনসান ইনসান হো যায় তো ইহি সব কুছ হ্যায়। এই মানুষ যদি সত্যিকার মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হয়, তাহলে মানুষ সবচেয়ে বড় মর্যাদাওয়ালা, এটা সত্য। আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। আর মানুষের মানুষ হওয়ার জন্য পদ্ধতি হল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কওয়ালা, নিবিড় নিখুঁত নিখাত সম্পর্কওয়ালা হয়ে যাওয়া। যে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, সে মানুষের কাতারেই গণ্য হয় না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে, ইকে মি বিনি খেলাফে আদমান্দ নেস্তান্দ আদম গেলাফে আদমান্দ, যাদেরকে দেখো হযরত আদমের মতো উন্নত চরিত্র, সুন্দর চরিত্র এবং পবিত্র চরিত্র আর জীবনের অধিকারী না, এরা মানুষের আকৃতি আর কভার এদের কাছে আসে, যদিও আসলে এরা মানুষ কোনো ক্রমেই না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, যে এই মানুষ যদি সত্যিকার আল্লাহর প্রতি ইমান বলা হয়, আল্লাহর মহব্বত বলা হয়, আখেরাতের ফিকির বলা হয়, প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শ্রেষ্ঠ এই মডেলের অনুসারী হয়, এই আল্লাহর কসম, এই মানুষই ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্যাদা বলা হয়। এক বুজুর্গের ভাষায় আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম, বগজার আজ হজে বহায় কাজ মালায়েক বগজারি। হে মানুষ, তুমি পশুর মতো জিন্দগি কাটাইতে চাইলে সেই যোগ্যতার ক্ষমতাও তোমার মধ্যে আস। আর ফেরেশতার মতো তুমি জিন্দগি কাটাইতে চাও, একদমই নিরপরাধ, একদমই কালিমাহীন, কালিমা মুক্ত, একদমই আলোকদীপ্ত জীবন যদি তুমি অন্বেষণ করো, সেভাবে জীবন পরিচালনা করতে চাও, সেই যোগ্যতা ক্ষমতাও তোমার ভিতরে বিদ্যমান। বুগজারাজ হাজে বাহায় কাজমালায়েক বুগজারি, তুমি একটু হিম্মত করো, সাহস করো, পশুত্ব চর্চার, পশুত্বের জীবনের বদলে এর থেকে ঊর্ধ্বে উঠো। নিঃসন্দেহ তুমি ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা হবে। আমার প্রিয় বন্ধুরা, এক মানুষ দিন রাত মিথ্যা কথা বলে, দিন রাত ধোকা দেয়, দিন রাত মানুষকে কষ্ট দেয়, দিন রাত অনাচারে ডুবে থাকে, সমাজের মানুষ তাকে মানুষ বলে মানতেই রাজি না। আরেক মানুষ সে রাষ্ট্র পরিচালনা করে, মানুষ তার প্রতি সন্তুষ্ট, ন্যায় বিচার, ইনসাফ তার জিন্দগি, আর রাত ভর আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে মশগুল। দুনিয়ার কোনো মানুষের প্রতি সে জুলুম করে না, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে না। আমার প্রিয় বন্ধুরা, এই মানুষ বাদশাহ হল নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ। উমরের হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দিনভর মানুষের সেবায় মশগুল থাকতেন, রাত্রিবেলা সারা রাত ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। আজকের পৃথিবীতে এরকম রাষ্ট্র পরিচালক, এরকম রাষ্ট্রনায়ক কোথায় পাওয়া যাবে? আল্লাহর ভয় যার অন্তর আত্মাকে নিয়ন্ত্রিত করে, আল্লাহর মহব্বত ভালোবাসা যার পূর্ণ জীবনকে সমৃদ্ধ করে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ যার জীবনকে ফুলেল এবং সুসজ্জিত করে, আল্লাহর কসম তার বাদশাহ হওয়া লাগে না, এই ইমানি জীবনই তার সমস্ত বাদশাহের চেয়ে বড় বাদশাহের মর্তবায় তাকে পৌঁছে দেয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন। ইংরেজ আমলে যখন মুসলমানের কেরানির চাকরি পাওয়া দুষ্কর ছিল, সেই সময়ে তিনি ডেপুটি কালেক্টর ছিলেন, লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যের বরকতে এই মানুষটা সেরা মানুষে পরিণত হয়েছিলেন। তার জ্ঞান, তার বুঝ সবই ছিল একদম আলোকদীপ্ত, হাজার হাজার আলেম উলামারা পর্যন্ত ছিলেন তার অনুসারী। সেই হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, হে আল্লাহ, যদি আপনি যদি আমার হয়ে যান, আমার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার হয়ে গেলে তো এই আসমানটাও আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউসটাও আমার, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি, হে আল্লাহ, যদি আপনি আমার না হন তো আমার বলতে আর কিছুই নাই, আমার দোনো জাহান বরবাদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মস্তবি শরীফে বলেন যে পানির ভিতরে মাছ যেরকম ডুবে থাকে, দরিয়ার অতলে মাছ যেরকম ডুবে থাকে, সাচ্চা ঈমান ওয়ালা বান্দারা 24 ঘন্টা আল্লাহর নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকে। মাহিয়ানে কারে দরিয়া এ জালাল বারে শাহ আমুখতা সেরে হালাল। আমরা এই সকল কথাবার্তা শুধু যে কানে শুনলাম আর বই কিতাবে পড়লাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মানুষ যারা এই দুনিয়াতে বাস করেন কিন্তু তারা নূরের দরিয়ার ভিতরে ডুবা থাকেন, এরকম মানুষদেরকে দেখবার আল্লাহ আমাদেরকে তৌফিকও দান করছেন। যাদেরকে দেখলে মনে হয়তো সিমাহুম ফি বুজুহি মিন আসারি সুজুদ, যাদেরকে দেখলে চেহারার ভিতরে নূর ঢেউ খেলতে থাকতো তাদের চেহারার মধ্যে, আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলেই আখিরাতের কথা মনে হয়, হ্যাঁ, আল্লাহকে ভালোবাসতে ইচ্ছা করে, অটোমেটিকলি অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে সচ্চা আল্লাহ ওয়ালা বান্দা যারা, তো তাদের অন্তরাত্মা তো এরকম হয় যে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু এরকম পৃথিবীর সেরা মানুষদেরকে দেখারও আমাদেরকে তৌফিক দান করছেন। এই আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা তাকে দেখছিলাম, হুজুর আমাদের উস্তাদ, হুজুরের কাছে আমরা বেশ কয়েকটা দাওরায়ে হাদিসের কিতাব পড়ার আমাদের তৌফিক হয়েছে। এই মানুষটাকে দেখলেই দেখতাম সর্বক্ষণ জবানে আল্লাহ পাকের জিকির জারি। আর এই মুসলমান তো মুসলমান, হিন্দুরা বৌদ্ধরা পর্যন্ত তাকে দেখলে শ্রদ্ধা একদম নত হয়ে যেত। কিসের কারণে? হার কে তরসাদ আজ হক তাকওয়া গুসিল তরসাদ আজ জিন্ন ইনসু হার কে দিন, যে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে সারা দুনিয়া তার সামনে শ্রদ্ধা নত হতে বাধ্য হয়। আমার প্রিয় বন্ধুরা, গায়ের জোরে শ্রদ্ধা আদায় করা, শক্তির জোরে শ্রদ্ধা আদায় করা, হ্যাঁ না, এবং ডান্ডার জোরে আর অস্ত্রের জোরে শ্রদ্ধা আদায় করা, এটা কিসের শ্রদ্ধা? যেই বান্দা আল্লাহর হুকুমের সামনে নত হয়, যেই বান্দা আল্লাহ পাকের বাধ্যগত হয়, সে কাঙ্গাল হোক, মিসকিন হোক, কালো রঙের হোক না কেন, কিন্তু সে কালো রঙের মানুষের সামনে এবং সে দুর্বল মানুষের সামনে বড় বড় সবলরা মাথা নত করতে বাধ্য হয়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু আল্লাহর মহব্বত আল্লাহর ভয় আমাদেরকে নসিব করেন। এবং এরকম আরেক মানুষ দেখছিলাম, হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল দেওবন্দের একটানা 60 বছর যিনি অধ্যক্ষ ছিলেন, সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা, সমস্ত মুহাদ্দিস, মুফতি, ফকি, সমস্ত আউলিয়া যাকে শ্রদ্ধার নজরে দেখতেন, সে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই হালকা ফুলকা একজন মানুষ, সে সমস্ত আলেম ওলামারা তাকে দেখলে তার সামনে একদম নত হয়ে যেতেন। কি মানুষ ছিলেন এই মানুষটা! হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, তার ছেলের ঘরের নাতি ছিলেন এই হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখলেই মনে হইত একটা নূরের টুকরা। ময়মনসিংহে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা আছার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় আলেমে দীন, বহুত বড় আরেফে কামেল। তিনি তার ছেলে জামে এমদাদিয়া কিশোরগঞ্জের মোহতামিম প্রিন্সিপাল হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেবকে বলতেন, আনোয়ার, তুই মাওলানা ফয়জুর রহমান সাহেবের কাছে তুমি কি জন্য যাও না? আরে মাওলানা ফয়জুর রহমানকে আমি যখনই দেখি, দেখি কি তার সিনাটা আল্লাহর নূরের একটা টুকরা। আল্লাহ পাকের ওলিরা পৃথিবীতে এভাবেই বসবাস করেন। আহা কি মানুষ! ওই মানুষটাকে আমার দেখার তৌফিক হয়েছিল যখন আমি ময়মনসিংহে ছিলাম। দুনিয়ার কোনো খবর নাই, সারা দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন। আরে জমিনের উপর ফেরেশতা, আমরা চোখে তো ফেরেশতা দেখি নাই, কিন্তু আল্লাহর কসম ফেরেশতার চেয়েও যাদের মর্যাদা ঊর্ধ্বে তাদেরকে এই জমিনেই দেখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। হ্যাঁ, অনুরূপ এক বুজুর্গ দেখছিলাম হযরত মাওলানা মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, ভারত থেকে আসতেন এই বাইতুল মোকাররমের খতিব মাওলানা উবাইদুল হক জালালাবাদী সাহেব, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিমা, এবং এই যাত্রাবাড়ির প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বড় বড় বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমরা সব এই বুজুর্গের হাতে বায়াত হয়েছেন এবং তাকে দেখলে থরথর কাঁপতে থাকতেন। এই বসুন্ধরার হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তার ভয়ে থরথর কাঁপতে থাকতেন। কেন? যে তিনি আলেম ছিলেন তো ইনারাও বড় বড় আলেম, কিন্তু কাঁপতে থাকতেন কিসের কারণে? একটা বিষয়, সেটা হলো যে এই মানুষটা বহুত বড় তাআল্লুক মা আল্লাহ ওয়ালা। হ্যাঁ, ইনসান বনে কা তরিকা ইয়ে হ্যা, আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক পয়দা হয় সেই মানুষ বড় মানুষ হয়, সত্যিকার মানুষ হয় এবং বড় মানুষ হয়। আর এরকম মানুষের সামনে সব মানুষই মাথা নত করতে বাধ্য হয়। আমাদের বাংলাদেশের বিখ্যাত ভাষা বিজ্ঞানী ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক তার মর্তবা বহুত বুলন্দ করেন জান্নাতে, এই মানুষটা জেনারেল লাইনে এত বড় শিক্ষিত, এত বড় উচ্চ সম্মানে আসীন থাকা সত্ত্বেও লালবাগ মাদ্রাসাতে বারবার তিনি হাজির হইতেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভের জন্য। এই মানুষটা শিক্ষিত ছিলেন, কিন্তু তিনি বুঝতেন আমার এই জাগতিক শিক্ষা এই জগতে আমাকে উচ্চ সম্মানে আসীন করছে, এটা সত্য, কিন্তু পরকাল জীবনের সম্মানে সম্মানিত হইতে হলে এবং পরকাল জীবনকে সফল কাম করতে হলে আমার এই ইলম যথেষ্ট না। কেন? যে আসমানি যে এলেন, কোরআন সুন্নার যে এলেম, আল্লাহ রসুলদের মাধ্যমে, আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের মাধ্যমে যে এলেম এই দুনিয়াতে আল্লাহ পাক দান করেন, সে এলেম এরকম পুরাটা নূরই নূর। কত যা কুমিন আল্লাহ নূর ও কিতাব মুবিন, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট আসমান থেকে তো যে কোরআনে করিম পৌঁছলো, নূরই নূর, নূরই নূর, নূরই নূর। হ্যাঁ, এক বুজুর্গ তিনি বলেন যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চিজ কোরআন এ কালামে হকশনাস রুনুমায় রব্বে নাস আমদব নাস, হে মানুষ জানো এই কোরআনে পাক কি জিনিস, যে মানুষ যেরকম আয়নাতে নিজের চেহারা দেখে, কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহকে দেখতে চায় যে কোরআন দেখো, কোরআনের আয়নাতে আল্লাহকে দেখতে পাওয়া যায়। দরসাখুন মখফি মানাম চু বুয়ে গুল দর বর্গে গুল হর কে দিদন মেলে দারত দরসাখুন বি নদমরা, ফুলের পাপড়িতে ফুলের গান যেরকম লুকায়িত থাকে, কোরআনে পাকের প্রতিটি আয়াতের ফুলের ভিতরে আল্লাহর কসম আল্লাহ পাকের সৌন্দর্য এভাবে লুকায়িত আছে। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারাই কোরআনে পাকের সৌন্দর্য অবলোকন করতে থাকে। আমার মুর্শেদ কুতবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, লজ্জতে দু জাহান মিলি উনকে কালাম সে মুঝে, উসকে করিম বৈঠ কর রাহতে দু জাহান মিলি, আল্লাহর কোরআন যখন খুলি দু জাহানের শান্তি একসঙ্গে পেয়ে যাই। হ্যাঁ, উসকে করিম বৈঠ কর রাহতে দু জাহান মিলি, আর কোরআনে পাক পড়লো তো জনাব সে আল্লাহ পাকের নূরের সাগরে হারায় যায় মানুষ। আল্লাহ তাআলা কোরআনের মহব্বত, কোরআনের শ্রদ্ধা, কোরআনের নূর আমাদের সকলকে নসিব ফরমায় দেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনার মর্তবা বহুত বুলন্দ করেন, হযরত হাফেজ জহুরুল রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে ভীষণ শ্রদ্ধার নজরে দেখতেন। হাফেজ জহুরুল বলেন যে যে ওই মাওলানা শামসুল হক ফরিদপুরির উপাধি ছিল সদস্য হুজুর, এটা বলতে সহজ লাগে মজাও লাগে। এই সদস্য সাহেব হুজুরের ইন্তেকাল হলে তাকে দাফন করা হল গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পাশে, হেফজখানার মসজিদের মাঝখানে, এখানে এই বুজুর্গকে দাফন করা হয়েছে। হাফেজ হুজুর বলেন যে আমি গহরডাঙ্গা গেলাম, সদস্য হুজুরের কবর জিয়ারত করলাম, কবরের পাশে হেফজখানার ভিতরে রাত্রিবেলা শোয়ার জন্য গেলাম। ওই সময় আমি লক্ষ্য করলাম যে কবরের দিক থেকে কেবলই খুশবু আছে, তো আমি ভাবলাম যে বিষয়টা কি, এই খুশবু কোত্থেকে আসে। আমি উঠলাম এবং বাইরে গেলাম, গিয়া কবরের কাঁচা মাটি হাতে নিয়ে শুয়ে দেখি যে কবরের মাটি থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। এত বড় মর্তবার অধিকারী ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এই বুজুর্গের একটা ঘটনা, তার ছোট ছেলের নাম হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, উনি একবার আমাকে বললেন যে আমি ছোট্ট ছিলাম, আমার বড় ভাই হাফেজ মাওলানা উমর সাহেব তখনই হাফেজে কোরআন ছিলেন, বলেন যে একদিন আমার আব্বা সদস্য সাহেব হুজুর আমাকে বললেন যে রুহুল আমিন তুমি বলো তো বেটা আমি বড় না তোমার বড় ভাই বড়। তা আমি হতবাক হলাম যে আব্বাজি কিরকম প্রশ্ন করলেন, তা আমি বললাম আব্বাজি আপনি বড়। তো সদস্য হুজুর বললেন না বেটা আমি বড় না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, আমি তার ছোট, কারণ তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ, আমি কোরআনে পাকের হাফেজ না। যার সিনাতে 30 পারা কোরআন মজুদ আছে সে নিঃসন্দেহে আমার চেয়ে বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআন আখওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এই কোরআন যে পড়ে, এই কোরআন যে ধরে, এই কোরআন মোতাবেক জীবন গড়ে, তো সেই মানুষটাকে আল্লাহ পাক অনেক উচ্চ মর্যাদাওয়ালা বানায় দেন। আর কোরআন যে ত্যাগ করে, কোরআন থেকে সে দূরে সরে, কেবলই সে লাঞ্ছিত হয়, অধপতিত হয়, কেবলই তার পতন ঘটতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু কোরআনে করিমের তেলাওয়াত, কোরআনে করিমকে মহব্বত, কোরআনে করিমকে শ্রদ্ধা করা, কোরআনে করিম মোতাবেক জীবন গড়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন যে আজকে বিশ্বময় মুসলমানদের অভিযোগ যে হায় যে আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ওয়াদা করছেন যে তোমরা মুসলমানরা এই পৃথিবীতে সম্মানিত থাকবে, উচ্চ মর্যাদাওয়ালা থাকবে, কিন্তু আজকে দিকে দিকে বিশ্বে চতুর্দিকে কেবলই মুসলমানরা লাঞ্ছিত, অধপতিত, নির্যাতিত, কেন? ডক্টর ইকবাল মরহুম বলেন যে হে মুসলমান এটা বুঝতে পারো না, মঞ্জিলে দাহার সে উঁটু বেহুদি খান গায়ে আপনি বগলু মে দবায়ে হুয়ে কোরআন গায়ে, ওই সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তারা মুসলমান ছিলেন, এমন মুসলমান তারা কোরআন আর কোরআনই ছিল তাদের জীবন। ওই মানুষগুলো উটের রাখালও যারা ছিলেন, যখন উট চড়াইতে যাইতেন তখন কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকতেন, কোরআনের আলোকে তাদের পূর্ণ জীবনটা একদম আলোকিত ছিল। সেই মানুষ যাদের জীবন ছিল কোরআনের আলোকে একদম আলোকিত, কোরআনই ছিল যাদের এই সমগ্র জীবনের সঙ্গী, ওই মানুষদের জন্য তো মহান রব্বুল আলামিনের ওয়াদা ছিল যে তোমরা থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তে, সব জায়গাতেই তোমরা মর্যাদার উচ্চ আসনে আসীন থাকবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মরকাদার খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াদায়ে গালবা হ্যায় মুমিন কে লিয়ে কুরআন মে ফির জুদু গালিব নহি কুছ কসর হ্যায় ঈমান মে। হে মুসলমান, কোরআনে যে আল্লাহ পাকের অঙ্গীকার, ওয়াং তুমুলা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানওয়ালা হও নিঃসন্দেহে তোমরাই উর্ধ্বে থাকবে। তা আল্লাহ পাকের এই ওয়াদা সত্ত্বে মুসলমান আজকে দিকে দিকে সারা বিশ্বে তোমরা লাঞ্ছিত কেন? তোমরা আজকে এইভাবে সব জায়গাতে মাইর খাচ্ছ কেন? কারণ কি? তো আল্লাহ পাকের অঙ্গীকার, সেটা তার মধ্যে তো কোনো ভুল হতে পারে না, কোনো ব্যতিক্রম হতে পারে না। তাহলে নিঃসন্দেহে যেরকম মুসলমান হলে, যেরকম ঈমানওয়ালা হলে আল্লাহ পাক এইরকম মর্যাদা দান করবেন, সেরকম ঈমানওয়ালা এই পৃথিবীতে এখন আমরা সেই তুমি আমি মুসলমান না, তুমি আমি মুসলমান এরকম, তোমার আমার জবান সে ইসলামের বিরুদ্ধে চলতে থাকে, তোমার চোখের চাহনি দৃষ্টি ইসলামের বিরুদ্ধে চলতে থাকে, চিন্তা ভাবনা এবং সর্ব অঙ্গের আমল কার্যকলাপ জীবনের দিক দিগন্ত এরকম ইসলামের বিরোধী নানান অন্ধকারে একদম আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবায়ে কেরাম তারা যে মুসলমান ছিলেন, আল্লাহ পাক নিজে তাদের প্রশংসা করতেছেন কোরআনে কারীমের মধ্যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফি ওয়ুজূহিহিম মিন আসারিস সুজূদ। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলেন, মুহাম্মদ তো আমার রসুল, তার সঙ্গে যারা আছেন, তার সঙ্গে যারা থাকেন সাহাবায়ে কেরাম, একটুখানি সঙ্গ যার লাভ হয়েছে আমার রসুলের, তাদের অবস্থা তো এই যে কাফেরদের প্রতি তারা বজ্র কঠোর, মোমেনদের জন্য তারা বিগলিত প্রাণ, তারা মোমেনদের জন্য মহব্বতওয়ালা আর কাফেরদের প্রতি তারা অত্যন্ত কঠিন এবং কঠোর। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য আর কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, কাউকে দেয় আল্লাহর জন্য আর কাউকে দেয় না আল্লাহর জন্য, এই চারিত্রিক গুণ যার মধ্যে পয়দা হয়ে যায় সর্বোচ্চ স্তরের ঈমানওয়ালা সে হয়ে যায়। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানের সর্বোচ্চ মাকামের অধিকারী হয়, অর্থাৎ সে সিদ্দিকীনের মর্তবাওয়ালা হয়ে যায়। এই আয়াতে পাকরি অংশ যার মধ্যে রব্বুল আলামিন বললেন যে আমার রসুলের সাহাবিরা তো প্রত্যেকের এই হালত যে কাফেরদের ব্যাপারে তারা কঠিন, আর ঈমানওয়ালাদের তার ব্যাপারে তারা একদম কোমল, একদম দয়াদ্র, একদম বিগলিত প্রাণ। এই আয়াতে পাকের এই অংশ থেকে স্পষ্ট হয় প্রত্যেক সাহাবি সিদ্দিকিনের মর্তবাওয়ালা ছিলেন। তাই তো ইমাম রব্বানি হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন যে যে কোনো সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান ও ইসলাম কবুলের সাথে সাথেই তিনি সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। কারণ তারা যে ঈমান এবং ইসলাম কবুল করতেন এই রকমটা যে ইসলাম কবুলের পরে কালেমা পড়ার পরে অন্তরে এক আল্লাহ ভিন্ন আর কোনো কিছুরই অস্তিত্ব বাকি থাকত না। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا اله الا الله ليس لها حجاب دون الله حتى تخلص اليه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন সচ্চা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহর কসম আরশে আজম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত আর এই বান্দা আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দাই বাকি থাকে না, সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। মুহূর্তের মধ্যে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন, বড় মাপের আলেমে দিন ছিলেন, হযরত মাওলানা বদরে আলম মিরেটি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলতেন যে বান্দা লাভ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এ লা ইলাহা ইল্লাল্লাহ উড়তে উড়তে ছুটতে ছুটতে দ্রুত গতিতে তীব্র গতিতে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আরশ পর্যন্ত পৌঁছার সাথে সাথে। যদি না এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষাৎ হইত আরশে আজমে, আরো উর্ধে কোথাও যদি আল্লাহ পাকের অবস্থান থাকতো, যেখানে গিয়া এই আল্লাহ পাককে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় এতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ তীব্র গতিতে ঊর্ধ্ব জগতের দিকে ছুটতেই থাকতো, ছুটতেই থাকতো। এতটা গতি সম্পন্ন, এতটা পাওয়ারফুল এই মুমিন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু অন্তরের গভীর শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই কালেমার জিকির করার অভ্যস্ত আমাদের সকলকে বানায় দেন। আমার মুর্শিদ কুতুবে আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়রে হক জব যায় হায় তব দিল মে হক আ যায় হায়। হে মুসলমান, যখন তুমি লা ইলাহা বলো তো তমাম গায়রুল্লাহ নিশ্চিন্ন হয়ে যায়, এরপরে ইল্লাল্লাহ বলার সঙ্গে নিঃসন্দেহে তুমি আল্লাহকে পেয়ে যাও। আমার প্রিয় বন্ধুরা, আজকে বর্তমান দুনিয়াতে মুসলমানরা দীন ইমান ইসলামের চর্চা করার থেকে অনেক পিছনে। নামাজ তো পড়ে, রোজা তো করে, কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবায়ে কেরামের যে মহান বৈশিষ্ট্য ছিল, যে ব্যাপারে কোনোই ব্যতিক্রম ছিল না, সব সাহাবী দীন নিতেন, ঈমান নিতেন, ইসলাম নিতেন, ইসলামের সব শিক্ষা দীক্ষা গ্রহণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিছিলেন যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলম ইউয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান ইননামা ইননামা ওয়ার্রাসুল ইলম, যে নবী রাসূলদের সাচ্চা ওয়ারিস, আমার সাচ্চা ওয়ারিস হলেন উলামায়ে দীন। আর উলামায়ে দীনের কাছে নবী রাসূল কখনো কাউকে যে মীরা ওয়ারিস বানায় গেছেন, টাকা পয়সার না, দিনার দেরহামের না, অর্থ কড়ির না, বরং আসমানি এলমের ওয়ারিস তাদেরকে বানায় গেছেন। এই জন্য উলামায়ে দীন হলেন আসমানি এলমের ওয়ারিস এবং অধিকারী, আসমানি এলমের বহনকারী। নবীর নিকট আসমানি এলম ছিল, সে এলম নবীর পরে সারা বিশ্বের হক্কানি উলামাদের নিকট মৌজুদ। ওলামা মানুষ যদি উলামায়ে দীনের নিকট আসা যাওয়া করেন, উঠা বসা করেন, আন্তরিকভাবে আল্লাহর জন্য সম্পর্ক রাখেন, আখিরাতের জন্য সম্পর্ক রাখেন, তো মানুষের জীবন দিন দিন দীনের জ্ঞানে এবং নূরে কত না সমৃদ্ধ হইতেই থাকতো। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন আর রহমান ফাসআল বিহি খাবীরা, হযরত হাকিমুল উম্মত থানবী তরজমা করছেন, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো, এ মানুষ আল্লাহকে যদি পাইতে চাও তো আল্লাহ পাকের খবর যারা রাখেন সে খবরওয়ালাদের কাছ থেকে তোমরা খবর নেওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে হাঁটার, সেই পথে চলার জন্য তৌফিক দান করেন। আমরা কোথায় আছি সেই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরাম পড়তেন। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম এমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মানুষ নামাজের জন্য দেওয়ানা হয়ে যায়, যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তার নামাজের মধ্যে মেরাজ নসিব হয়ে যায়, যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে অন্তর একদম একশতভাগ পবিত্র হয়ে যায়, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে আল্লাহর কসম জান্নাত তার জন্য একদম ওয়াজিব হয়ে যায়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه, যার জীবনের সর্বশেষ উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় বন্ধুরা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজকেও তো আমরা পড়ি, কিন্তু আমরা এরপরও কুদৃষ্টি করি, তারপরও আমাদের ঘরে শরীয়ত সম্মত পর্দা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও সুদে অভ্যস্ত, ঘুষে অভ্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও জুলুমের অভ্যাস, অত্যাচারের অভ্যাস, পরের হক লুণ্ঠনের অভ্যাস, এর থেকে এখন পর্যন্ত আমরা থামতে পারি নাই। কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম? قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا, যে ব্যক্তি হালাল খায়, ও আমিলা ফি সুন্নতিন, সুন্নত শরীয়ত মোতাবেক জীবন কাটায়, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং মানুষজন তার অত্যাচার থেকে একদম নিরাপদ হয়ে যায়, দাখালাল জান্নাত, নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। তিনটা মাত্র আমল, হালাল খাওয়া আর শরীয়ত মোতাবেক চলা, আর কোন মাখলুকের উপর কোন মানুষের উপর জুলুম না করা। আমরা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মসজিদের ভিতরে বুকে হাত দিয়ে বলুন তো যে আমি যে আপনি কোনদিন জীবনে কারো উপর জুলুম করছিলেন কিনা, কাউকে কষ্ট দিচ্ছেন কিনা, কাউকে অপমান করছেন কিনা, তা আমরা কি এই উত্তর দিতে পারবো? আমার প্রিয় বন্ধুরা, প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ওয়াসলিম বল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি والمهاجر من حجر الخطايا والذنوب যে ঈমান ওয়ালা তো ওই ব্যক্তি যার নিকট মানুষের ধন সম্পদ এবং জীবন একদম সম্পূর্ণ নিরাপদ হয়ে গেছে, যে যার ব্যাপারে মানুষের কোনো সন্দেহ থাকে না যে এই লোক আমার কোনো ক্ষতি করতে পারেন, আমার জীবনে আঘাত করতে পারেন, আমার সম্মানে আঘাত করতে পারেন, আমার সম্পদ হরণ করতে পারেন, লুণ্ঠন করতে পারেন, আমাকে একটু ঠকাইতে পারেন, এই রকম সন্দেহ পোষণ করার সুযোগ যার ব্যাপারে থাকে না। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালাদের রংটাই হবে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে সে থরথর কাঁপতে শুরু করবে। বিশ্বে হাফি এক বুজুর্গ ছিলেন, কিন্তু শুরু জীবনে বুজুর্গ ছিলেন না, ভয়ঙ্কর মদখোর ছিলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভীষণ মারাত্মক মদে অভ্যস্ত ছিলেন। কিন্তু একদিন তিনি গুনাহগার মুসলমান ছিলেন, একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন যে একটা কাগজের টুকরা পড়ে আছে, যে কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের নাম লেখা, বিসমিল্লাহ লেখা। তিনি কাঁপতে শুরু করলেন, ওফো আল্লাহ পাকের নাম আর বিসমিল্লাহির রহমানির রহিম, এত বড় মূল্যবান কোরআনে পাকের একটা আয়াত, আল্লাহ পাকের নাম জমিনের উপরে মাটির উপর পড়ে আছে, মানুষ পা দিয়ে মারাইতে থাকবে, তার কষ্ট হলো এবং তিনি শ্রদ্ধা ভরে সে আয়াতের টুকরা, সে আল্লাহ পাকের নাম তিনি সেখান থেকে তুলে নিলেন, ঘরে নিয়ে এক উঁচু জায়গাতে হেফাজত করলেন, খুশবু লাগায় রাখলেন, বাস এইটুকু মাত্র আমলের বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এত খুশি হয়েছে যে হে বিশ্বে হাফি, তুমি আমার নামের সম্মান করলা, সারা বিশ্বে আমি তোমার সম্মানের ডঙ্কা বাজাইয়া দিব। সে বিশ্বে হাফি কে আল্লাহ পাক এমন তওবা নসিব করলেন, বিশ্বের একদম শীর্ষস্থানীয় আউলিয়াদের মধ্যে আল্লাহ পাক তাকে স্থান দান করলেন, সারা বিশ্বের শুধু বড় বড় আলেম ওলামা আউলিয়াদের মুখেই তার নাম না ভাই, কোরআনের তাফসীরের কিতাবে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সমূহের ভিতরে সারা বিশ্বে যেখানে আল্লাহর আল্লাহ পাকের দিনের প্রচারকরা ওলামায় দিন আল্লাহর দিনের কথা লিখছেন কিতাবাদির মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে বিশ্বে হাফির নাম মজুদ, অসংখ্য কিতাবের ভিতরে। এই না যে তৃতীয় শ্রেণীর আলেমদের কিতাবে সর্বোচ্চ ওলামায় কেরাম যারা, সর্বশ্রেষ্ঠ আলেমী দিন যারা, তাদের বড় বড় কিতাবের মধ্যে এক জমানের মদখোর কিন্তু শেষ জীবনে তওবাকারী হযরত বিশ্বে হাফির নাম মজুদ। আমার প্রিয় বন্ধুরা, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে তুমি যতই তোমার জীবনের এক্সিডেন্ট হোক না কেন, আমার প্রিয় বন্ধু আর দেরি করো না, এবার ছোট প্রিয় মাওলার দিকে এবং বলো, মে ইসি মোহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মনাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমি যতই নষ্ট ভ্রষ্ট, আমি যতই পতিত হই না কেন, আর দেরি করব না, আমি বুঝলাম আমি ভুল করে ফেলছি, এখন তওবা করব, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর দিকে ছুটব, তো নিঃসন্দেহে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গির গিড়ায়ে যা, খোলে ও যা না খোলে দর উস পে হো কিউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর ইয়ানি সদা লাগায়ে যা। আমার প্রিয় বন্ধু মুসলমান, আল্লাহ তোমার, আল্লাহ আমার, আল্লাহ সকলের, তুমি গুনাগার তাই বলে আল্লাহকে তোমাকে আল্লাহ তোমাকে বাদ দিয়ে দেন নাই, গুনাগারদেরকে রব্বুল আলামিন ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন, ডাকতে থাকেন, ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোরে আমি পালি, তোর জন্য আমার মায়া লাগে, মাফ চা আমি নিঃসন্দেহে মাফ করে দিব, ইন্নাহু কানা গাফফারা, বান্দা যখন মাফ চায় এক ফোঁটা একটু ক্ষমা করে দেন, আল্লাহর কসম রব্বুল আলামিনের ফয়সালা হলো যে তোরে মাফও করলাম তোর জন্য জান্নাতের ফয়সালা। কোরআন শরীফের মধ্যে দলিল মজুদ মিয়া, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালা والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار الله پاک جل جلاله ومن والو তার পবিত্র কিতাবের মধ্যে বলেন যে বান্দারা মারাত্মক কোন অপরাধ করে ফেলছে, অশ্লীল কর্মে লিপ্ত হয়ে গেছে অথবা যে কোনো কঠিন থেকে কঠিন গুনাহেও লিপ্ত হয়ে গেছে, তারপরে তার কখনো মনে হলো আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করে ফেললাম, আমার কি উপায় হবে? সেজন্য সেই বান্দা লজ্জিত হয়ে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর আমি আল্লাহ ব্যতীত ও ক্ষমা চাইবেই বা কার কাছে? কিন্তু গুনাহ করতে থাকার ওর সিদ্ধান্ত নাই, বরং লজ্জিত হয়ে আসে যখনই গুনাহ হলো আমার নিকট তওবা করলো আমার ভয়ে আমার মহব্বতে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে নিঃসন্দেহে আমি তাদেরকে মাফ করে দিব, শুধু মাফ করব না ওদেরকে জান্নাতও আমি দান করে দিব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এজন্য গুনাহ করার পরে গুনাহ গুনাহ নিয়েই মরতে থাকা মানুষের কাজ কিভাবে হতে পারে? হযরত রাবিয়া বসরি বিখ্যাত এক বুজুর্গ ছিলেন বসরারি, সে ইরাকের মধ্যে এক বহুত বড় বুজুর্গ ছিলেন, মহিলা বুজুর্গ। তিনি বলেন যে আমার ভাই মুসলমান, তুমি নিঃসন্দেহে আল্লাহকে মহব্বত করো আর তুমি এটা দাবিও করো, অন্তরে ভাবতেও থাকো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে বাদ দিতে পারি না, সারা দুনিয়াকে বাদ দিতে পারি। তো তুমি যখন আল্লাহকে ভালোবাসো তো কমপ্লিটলি আল্লাহর আনুগত্য এবং আল্লাহ পাকের হুকুমের অধীন নিজেকে কেন বানাচ্ছ না? হ্যাঁ, তাসির ইলাহা ও আন্তা তুজির হুব্বাহু হাজা লামরি ফিল ফিআলে বাদিও। একদিকে তুমি আল্লাহর ভালোবাসার দাবিদার, আরেকদিকে তুমি আল্লাহর নাফরমানির পর নাফরমানি করেই চলছো, এই দুইটার মধ্যে তোমার সঙ্গতি তো দেখি না আমি। তিনি বলেন যে লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ। যদি সত্যি তুমি আল্লাহকে ভালোবাসতে তাহলে সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ আল্লাহর ভালোবাসা তোমার সিনাতে যদি থাকতো তাহলে আল্লাহ পাকের নাফরমানি তুমি করতে পারতে না, তোমার ভুল ত্রুটি হয়ে গেল তুমি সে তওবা করে অবশ্যই ফিরে আসতে। কারণ মানুষের চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো, যাকে ভালোবাসে তাকে কষ্ট দেওয়া পছন্দ করে না, তার থেকে দূরে থাকা পছন্দ করে না। গুনার কারণে আল্লাহ পাক তো অসন্তুষ্ট হয়ে যান, গুনার কারণে তোমার আর আল্লাহর মধ্যে দূরত্ব পয়দা হয়ে যায়, তাহলে আল্লাহ থেকে দূরে থাকা তুমি সহ্য কিভাবে করতে পারো? আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, তাদের দ্বারা কখনো যদি দুনিয়ার দুর্বলতার, দুনিয়ার এই চতুর্দিকের পাপের বন্যার কারণে কখনো কোনো ওলি আল্লাহর দ্বারা, আল্লাহ প্রেমিকের দ্বারা ভুল বিচ্যুতি যদি কখনো ঘটে, এক এক ওলি আল্লাহ পরেশান হয়ে যান, কান্নাকাটি করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই বিষয়ের একটা সুরা হয়, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার পরে তার অন্তরে নূরের তুফান না পয়দা হয়ে যায়। বরদিলে সালেক হারা হাজার গম্বুয়াত গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগী নসিব ফরমায়া দেন। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন তো আল্লাহ পাক দান করছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য। হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল দেওবন্দের বিখ্যাত অধ্যক্ষ, তিনি বলছিলেন ঢাকার বাইতুল মুকাররমের সামনে, আমার ভাই মুসলমান, তোমরা যদি এই জমানাতে এক একজন খালি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা টুকু আদায় করো আর এক একটা গুনাহ থেকে দূরে থাকো, আমার ভাই মুসলমানরা, তাহলে এক একজন তোমরা এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন তোমরা এই জমানার জুনায়দে বাগদাদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আসল কাজ তো ফরজ কাজগুলো করা, এর পরে সুযোগ হলে একটু নফল আমল করলাম। যারা ওলিয়া উলিয়া হন তারা নফল আমল কিছু না কিছু অবশ্যই করেন, কিন্তু মূল যে মর্যাদাটা অর্জন হবে সেটা হলো ফরজের বরকতে। এক হাদিসে কুলসিতে মহান রব্বুল আলামিন বলেন মান আদালি বলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই বান্দা আমার কোন ওলির সঙ্গে শত্রুতা করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই হাদিসের ব্যাখ্যা এরশাদুস সারি শরহে বুখারী এর মধ্যে আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ লিখছেন যে যেই বান্দা কোন আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করবে, গালি দিবে, তিরস্কার করবে, বেয়াদবি করবে, কষ্ট দিবে, তা আল্লাহ পাক দুনিয়াতেই তার থেকে প্রতিশোধ গ্রহণ করেন, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার প্রিয় বন্ধুরা, কোশ্চিন কারো কোনো আলেম ওলামা কোনো ওলি আউলিয়াকে কষ্ট দিতে নাই, তাদের ব্যাপারে পিছনেও নিজের মুখ নষ্ট করতে নাই। আল্লাহর পক্ষ থেকে এটার পরিণাম আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এক হযরত হাকিমুল উম্মত থানভী বয়ান করছেন, এক বুজুর্গ ছিলেন বলি আল্লাহ, রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, হাঁটতেছে না, শরীর একদম কাঁপতেছে। তো এক যুবক তার যুবতী স্ত্রীকে সাথে নিয়ে ওই পাশে যাইতেছিল, ওই বুজুর্গ হাঁটতেছেন খেয়াল করেন নাই, আর যুবক যুবতীরা একটু দূরে সরে হাঁটবে তাও করে নাই, একদম কাছাকাছি হয়ে হাঁটতে থাকছে। আর ওই বুজুর্গ হাঁটতেছেন আর কাঁপতেছেন, হঠাৎ করে তার শরীরের একটু হালকা ধাক্কা লেগে গেছে ওই মেয়েটার গায়ে। আর ওই যুবক দুনিয়ার লাইনের এই ছেলেটা যখন এই ঘটনা দেখতে পেল, এক কোষা থাপ্পড় লাগাই দিল ওই আল্লাহর বলিকে। বাস ওই বুজুর্গ চুপচাপ ছিলেন, হ্যাঁ কিছুই বলেন না। আউলিয়া কেরামের চরিত্র এমন হয়, কারো থেকে তারা প্রতিশোধ গ্রহণ করেন না। ইমাম আবুল কাসিম কুশারি রহমতুল্লাহ আলাই বলেন যে ইন্নাল বলিয়া লা ইয়াকুনু মুনতাকিমান ওয়াল বলি ওয়াল মুনতাকিম লা ইয়াকুনু ওয়ালিয়ান। আল্লাহর বলি কারো থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেন না, আর যে প্রতিশোধ গ্রহণ করতে অভ্যস্ত সে কখনো ওলি আল্লাহ হইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বুজুর্গ যেহেতু আল্লাহ পাকের বড় ওলি ছিলেন, তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না, এমনকি কোনো প্রতিবাদও করলেন না। সূরা মুজাম্মিলে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুম হাজরান জামিলা। হে রাসূল, ওরা যখন আপনার উপর অত্যাচার করে, আপনাকে নিয়ে তিরস্কার করে, আপনাকে গালিগালাজ করে, আপনি সবর করেন, বরদাস্ত করেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুম হাজরান জামিলা, এবং তাদের সঙ্গে নিরাপদ দূরত্ব আপনি রক্ষা করে চলেন, নিরাপদ সুন্দরভাবে আপনি তাদের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলেন। সুন্দরভাবে কি আল্লাজি লা শাকওয়া ফিহি ওয়ালা ইন্তিকাম, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার দরকার নাই, আমি তো শুনছি, আমি তো দেখছি, এবং ওদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করার দরকার নাই, এভাবে আপনি সহ্য করে যান। তো নবীকে আল্লাহ পাক হুকুম করছেন, নবী এই রাস্তা অনুসরণ করতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিক দিগন্ত সারা বিশ্বের মানুষের জন্য মডেল, আউলিয়াদের জন্য তো আরো বেশি, হ্যাঁ আরো বেশি প্রিয় মডেল। তো এই ওলি আল্লাহ কোন প্রতিশোধ গ্রহণ করলেন না, উচ্চবাচ্য কিচ্ছু করলেন না, চুপচাপ তিনি চলে গেলেন। এই যুবক তার স্ত্রীকে নিয়ে বাড়িতে পৌঁছতে কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর পরিণতি দেখা দিল, তার পেশাবে টোটাল বন্ধ হয়ে গেল, পেশাব হয়ই না, পেশাবের চাপ কিন্তু কোনো ক্রমেই পেশাব করতে পারে না, আর এর যন্ত্রণা কষ্ট চিৎকার এমন শুরু করে দিল। কি ব্যাপার, তোমার এই সমস্যা কেন? ওর বউ তখন পাশের থেকে বলে দিল যে রাস্তা দিয়ে আসবার সময় এক মুরব্বী মানুষ বলি আল্লাহ লোক যাইতেছিলেন, আর এই ঘটনার কারণে ওই বুজুর্গ কাঁপতে কাঁপতে আমার শরীর একটু লাগছেন, তা এক কোষা থাপ্পড় লাগাই দিছে আপনার ছেলে এই সেই বুজুর্গ মানুষকে। তো বাপ মা বললেন যে সর্বনাশ, সেখান থেকেই পরিণতি আসছে। ওনারা দৌড়াইলেন সেই ছেলের কাছে, সেই বুজুর্গের কাছে, ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলেন এবং বললেন যে আপনি বদদোয়া করছেন, তো আমার ছেলের এই পরিণতি হয়ে গেছে। বললেন যে না, আমি বদদোয়া করিনি। ওই ছেলে বলল, নিঃসন্দেহে আপনি বদদোয়া করছেন, আর না হলে আমি সুস্থ মানুষ, সুঠাম দেহের ছেলে, আমার মুহূর্তের মধ্যে এই দুর্গতি, এই পরিণতি কেন হল? ওই বুজুর্গ তখন বললেন, মিয়া তুমি যে আমাকে বললা যে আমি বদদোয়া করছি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি রাস্তার মধ্যে যে আমাকে থাপ্পড় দিলা, আমি তোমার উপর জুলুম করছিলাম না, তো তোমার স্ত্রীর গায়ে আমার শরীরে একটু হালকা টাচ লাগছে, এই কারণে তুমি আমাকে থাপ্পড় দিলে, সে কি তোমাকে কোনো কিছু থাপ্পড় মারতে বলছিল? না, সে কিছু বলে নাই, আমার তো আমার স্ত্রী, সেজন্য আমার কষ্ট লাগছে, আমি প্রতিশোধ গ্রহণ করছি। ওই বুজুর্গ তখন বললেন, তোমার স্ত্রী তোমার আপনজন, ওইরকম আমিও কারো আপনজন, কারোর সঙ্গে আমারও সম্পর্ক আছে, তুমি যখন থাপ্পড় লাগাইছো তারও সহ্য হয় নাই, তিনি নিজে ডাইরেক্ট প্রতিশোধ গ্রহণ করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এই জন্য এক বুজুর্গ বলছেন, কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হো হতা হপা সে খাতের দিওয়ানা হতা হয়। এই পৃথিবীতে মানুষের জীবনে শান্তি আছে, সুখ আছে, রহমত আছে, বরকত আছে, ইজ্জত আছে, ফুলেল জীবনের অধিকারী হয় মানুষ কোন আল্লাহওয়ালার নজরের বরকতে, কোন আল্লাহওয়ালার দোয়ার বরকতে, আর কারো জীবনে দুর্গতি হয় আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবির কারণে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মেরকাত সরে মেসকাত এগারো ভরিয়ে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, মিশকাতুল মাসাবিহ ব্যাখ্যা গ্রন্থ, এর প্রথম খণ্ডে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, লাউ মাররা ওয়ালিয়্যুম মিন আউলিয়াইল্লাহি তাআলা বি বালদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা। যে কোন আল্লাহর প্রিয় বান্দা, কোন আল্লাহর ওলি কোন এলাকা দিয়ে চলে যেতে থাকলে থামলেন না, খালি চলে গেলেন, এই ওই ওলি আল্লাহর বরকত ওই এলাকার সমস্ত মানুষ পেয়ে যায়। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাবি শরীফে বলেন, জুমলা আলম জি সবাব গুমরাহ শুদ কম কাসে জব্দাল হক আগাশুদ। সারা দুনিয়ার মানুষ পথ হারায়, অন্ধকারে ডুবে যায় আল্লাহর বলি আউলিয়া থেকে দূরে থাকার কারণে। অনেকে উল্টা পাল্টা ব্যাখ্যা করে যে আমি নবীর রাস্তায় আছি আর ওনারা ওলির রাস্তায় আছে, দুইটার মধ্যে পার্থক্য করা একদম ইসলাম সম্পর্কে অজ্ঞতার দলিল, একদম ভয়ঙ্কর গুমরাহি। কারণ পুরা কোরআনে করিম নাজিল হয়েছে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর ওলি বানানোর জন্য। দুনিয়াতে আল্লাহ পাক নবী রসুল পাঠাইছেনই সকলকে আল্লাহর ওলি বানানোর জন্য। ওলি মানে বন্ধু। মানুষ দুই রকম হয়, হয় আল্লাহর বন্ধু না হয় শয়তানের বন্ধু। কি কথা বুঝেন নাই? মানুষ কয় প্রকার? দুই প্রকার, হয় আল্লাহর বন্ধু না হয় শয়তানের বন্ধু। যারা ঈমানওয়ালা তারা আল্লাহর বন্ধু, আর যারা কাফের মুশরিক তারা শয়তানের বন্ধু। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ওলির রাস্তার ওলির রাস্তা ভিন্ন, নবীর রাস্তা ভিন্ন, এরকম ব্যাখ্যা দেওয়া এটা ইসলামের বাইরে গিয়া ব্যাখ্যা দেওয়া, ইসলামের ভিতরে কোন ব্যাখ্যা এটা না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করেন। যাই হোক, আমি আসলে এই সাইডটার দিকে আমি যাচ্ছিলাম না, এখানে ফরজ আমল যে কত গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলার জন্য হাদিসটা আমি পড়ছিলাম। এই হাদিসের প্রথম অংশে শুরু হয়েছে এইভাবে, মান আদালি বরিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এরপরেই বলেন আল্লাহ পাক হাদিসে কুদসি। হাদিস কি জিনিস? হাদিসে কুদসি কি জিনিস? আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথাটা দুই ভাবে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন। একটা হলো কোরআনে কারিমের ভাষায়, এটাকে তো কোরআনের আয়াত বলে, কোরআনের সুরা বলে। আর একটা আল্লাহ পাক নিজে ডাইরেক্ট কথা বলছেন, কিন্তু সেটা কোরআনে কারিমে উল্লেখ করা ছাড়া নবী সেটাকে ডাইরেক্ট ন্যারেশনে বর্ণনা করেন। তো আল্লাহ পাকের কথাটাকে হুবহু উদ্ধৃত করেন, সেটাকে বলে হাদিসে কুদসি। এ আমি যেটা পড়ছি এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওয়ামা তাকাররাবা আবদি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা যত রকমের আমল করে ফরজের দ্বারা, আমার বান্দা যত উচ্চতর মহব্বত আমার লাভ করে কোন আমলের দ্বারা এতটা মহব্বত লাভ করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিসে পাক থেকে প্রমাণিত হয় যে বান্দা যখনই ফরজ আমল করে লক্ষ কোটি নফলের চেয়ে ঊর্ধ্বের মর্তবাতার নসিব হয়ে যায়, লক্ষ কোটি নফলের চেয়ে। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা লম্বা ইবাদত যদি নাও করতে পারি, লম্বা আমল নাও করতে পারি, লম্বা তেলাওয়াত নাও করতে পারি, লম্বা জিকির নাও করতে পারি, লম্বা হজ উমরা নাও করতে পারি বারবার, কিন্তু এতটুকু তো করতে আমরা পারি যে পাঁচ ভক্ত নামাজ আদায় করলাম, রমজান মাসের রোজা রাখলাম, হালাল খাইলাম, গুনাহ থেকে বাঁচলাম, জুলুম অত্যাচার থেকে বাঁচলাম। আল্লাহর কসম, এইটুকু আমল যে ব্যক্তি করবে নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা কি আমার কথা? ওই হাকিমুল ইসলাম কারী তৈয়েব রহমতুল্লাহ আলাইহির কথা একটু আগে আপনাদেরকে শুনেছিলাম, এবং এই বিখ্যাত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ই বেলায়েত মুরাক্কাবায় দু জুজ সে ঈমান আর তাকওয়া। যারা আল্লাহর ওলি হন দুইটা জিনিসের দ্বারা আল্লাহ পাকের ওলি হন, একটা হলো ঈমান থাকতে হবে, আর একটা হলো সে তার ভিতরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া, তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি। এখন কেউ যদি বলে যে আমি দিনরাত চেষ্টা তো করি গুনাহ করব না, কিন্তু হঠাৎ হয়ে যায়, তাহলে কি হবে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা মানুষ যদি আগে উজুওয়ালা ছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত উজুওয়ালা, হঠাৎ একটার দিকে তার উজু ছুটে গেছে, গিয়ে আবার উজু করলো, এখন কি উজুওয়ালা না? আগে উজুওয়ালা, এখনো উজুওয়ালা, মধ্যখানে কিছুক্ষণের জন্য উজু ছুটে গেছে। হযরত থানভী বলেন যে অনুরূপ যেই বান্দা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুমের উপর কায়েম থাকে, ব্যতিক্রম করে না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইমাত্র একটা কোন কাপড়ের মধ্যে একটুখানি দুলা লাগছে, ময়লা লাগছে বা একটু পেশাব লাগছে, লাগার পরে জলদি সেটা ওই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে গেল, তো আবার সে পবিত্র হয়ে গেল কাপড়। এই কুর্তা দিয়ে আগেও নামাজ পড়তো, এই পায়জামা দিয়ে আগেও নামাজ পড়তো, এখনো নামাজ পড়া যায়। অনুরূপভাবে যেই মানুষটার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, নজরের দ্বারা গুনাহ হয়ে গেছে, জবানের দ্বারা গুনাহ হয়ে গেছে, এই যখনই এরকম খেয়াল হলো হায় রে আমি তো ভুল করে বসছি, সাথে সাথে তওবা করে নিল, কাপড় ধুলে যেরকম কাপড় পাক হয়ে যায়, এই বান্দা গুনার কারণে তওবা করলে তার জিন্দগি এবং অন্তরাত্মা এইরকম বিলকুল পাক হয়ে যায় মুহূর্তের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য ওলি আল্লাহ হওয়া কোনো কঠিন জিনিস না, কোনো মুশকিল বিষয় না। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, এই আমার মাথা আল্লাহর বানানো, আমার এই চক্ষু আল্লাহর দেওয়া, আমার জবান আল্লাহর দেওয়া, আমার কান আল্লাহর দেওয়া, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া, আমার হার্ট আল্লাহর দেওয়া, বিবেক বুদ্ধি আল্লাহর দেওয়া, এগুলো আল্লাহ পাক দিয়ে দিছে নষ্টামি করার জন্য, আল্লাহর বিরুদ্ধে খাটানোর জন্য, নাফরমানিতে লিপ্ত হওয়ার জন্য। আল্লাহর কসম, আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষটাকে মানুষ রূপে আমি বানাইছি, এই জিনদেরকে জিন হিসাবে আমি বানাইছি একটা উদ্দেশ্যে, ওরা আমার ইবাদত করবে, আমার মারিফত অর্জন করবে, আমাকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ঈমান ওয়ালারা তো ভীষণ মহব্বত ওয়ালা হয় আল্লাহর জন্য। ঈমানওয়ালা, প্রত্যেক ঈমানওয়ালার মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার কাফের মুশরিকরা আল্লাহকে ভালোবাসে না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু প্রত্যেক ঈমানওয়ালার সিনাতে আল্লাহ পাকের মহব্বত মজুদ আছে। কিন্তু অনেকে আমরা পিছনে যে গুনার মধ্যে ডুবে আছি, যে ঈমান তো মহব্বতের নাম, তাহলে গুনাহ কিভাবে হচ্ছে আমাদের মধ্যে? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, এই মেস যেটা আছে না, ওর মধ্যে আগুন আছে, মেসের মধ্যে আগুন আছে না, কিন্তু এমনি কিন্তু বোঝা যায় না যে কোনো আগুন জ্বলতে দেখা যায় না, একটা শলা দিয়ে ঘষা দিলেই আগুন জ্বলে ওঠে। অনুরূপ ভাবে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ঈমানওয়ালার সিনার ভিতরে মেসের মতো আল্লাহ পাকের মহব্বত লুকাইতে আছে। কোন খাটি আল্লাহর উলির সুবতে গিয়া আল্লাহর মহব্বতের একটু কথা শুনলে, একটু আমল দেখলে, সঙ্গে সঙ্গে একটা ঘষা লাগে, ভিতর থেকে মহব্বতের আগুন জ্বলতে শুরু করে। যে আ কি খাসিয়ত, মুহেসকে কি খাসিয়ত, এক খানা বখানা হয়, এক সিনা বসিনা হয়। এক ঘরে আগুন লাগলে সেখান থেকে আরেক ঘরে যেভাবে আগুন লাগে, এক চুলা থেকে মানুষ আগুন ধরায় নিয়ে যায়, অনুরূপ ভাবে এক চেরাগ থেকে মানুষ আরেক চেরাগে আগুন নিয়ে যায়, অনুরূপ ভাবে যার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতেছে, এইরকম কোন আল্লাহর ওলির সঙ্গে কিছুদিন উঠা বসা করলে, তাকে মহব্বত করলে, তার থেকে দোয়া নিলে, তার কাছ থেকে একটু দিনই পরামর্শ গ্রহণ করলে, এর বরকতে দেখা যাবে যে মুহূর্তের মধ্যে কোন এক বন্দার অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে শুরু করছে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি, এক নওয়াব সাহেব তার কাছে বায়াত হইতে গেছে। নওয়াব সাহেবের দাড়ি ছিল বড় বড় সুন্দর, দাড়ি ছিল বড় বড় এবং সুন্দর, সর্বক্ষণ নওয়াব সাহেব দাড়িতে আশ্রয় দিয়ে থাকতেন, খুব আশ্রয় সাজায় গুজায় রাখতেন, নওয়াব সাহেব নামাজ পড়তেন না এক উক্ত, এমনি ভালো মানুষ, সৎ লোক, কাউকে গালি দেন না, কাউকে কষ্ট দেন না, কারো হক নষ্ট করেন না, কোনো অন্যায় কাজও করেন না, কিন্তু একটাই সমস্যা যে তিনি নামাজ পড়েন না। হ্যাঁ, রমজান মাস আসে রোজা সবগুলো রাখেন, সারাদিন রোজা, কিন্তু আর নামাজ একক তো পড়বেন না, আজও এক মুসিবত। তো লোকজন নওয়াব সাহেবের দারুণ ভক্ত, আহারে এত ভালো মানুষ, কিন্তু নামাজটা দলিত কাজ হয়ে যেত, নওয়াব সাহেব আপনি নামাজ পড়েন না, আপন লোকের আত্মীয়রা বলতেন, কেউ বলে যে নামাজ পড়ি না একটা সমস্যার কারণে, সেটা কি? যে আমার দাড়িগুলোর ভাঁজ নষ্ট হবে, এটা আমার ভালো লাগে না, আমি দাড়ি সবসময় আশ্রয় রাখি, একদম সাজগুজ করে রাখি, একটু স্মার্ট থাকি, আমি আমার স্মার্টনেস নষ্ট হবে যদি আমি উজু করতে যাই, যে উজু করতে গেলে আমার দাড়ির সমস্যা হবে, দাড়ির বিন্যাস ক্ষতিগ্রস্ত হবে, যে সেজন্য আমি নামাজটাও করতে পারি না। ওহ, কি মুসিবত! একবার এই লোকটা দেখেন, আয় দোস্ত আয়াম জব ভালে আতে হ্যায়, গাত মিলনে কি ও খুদা আপি বতলাতে হ্যায়, আল্লাহ পাক যাকে হেদায়ত দিতে চান, আল্লাহ যাকে নিজের করতে চান, হেদায়তের ঘাটি পর্যন্ত টাইনে আল্লাহ পাক নিজেই তাকে পৌঁছে দেন। এই লোকটার একসময় হঠাৎ মনে জাগলো যে আহা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট সারা দুনিয়া থেকে আল্লাহর বান্দারা আসে, ওনার কাছে যায়, বায়াত হয়, আল্লাহর মহব্বতের তালা আসে। আমি কাছে থাকি তো আমি যাইতে পারলাম না, আচ্ছা একদিন যাই দেখি, আলাপ করি, কি হয় দেখা তো যাক। আচ্ছা, নবাব সাহেব গেছেন, গিয়ে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন হযরত মাওলানা আসফ আলী থানভীর মুর্শিদ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবির মুর্শিদ, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর মুর্শিদ, মানে সেই সেই তদানীন্তন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যারা, তাদের সকলেরই প্রায় তিনি মুর্শিদ ছিলেন, এত বড় বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। তো তার নিকট গিয়ে হাজির হয়েছেন নবাব সাহেব এবং বললেন, হযরত আমি বায়াত হইতে আসছি। বলে ভালো কথা, বায়াত হও। বলে আমার শর্ত আছে। আরে বাবা, বায়াত হবে তার শর্ত আছে, আর শর্ত দিবেন তিনি যার কাছে আপনি বায়াত হবেন, ইনি উল্টা। বলে আমার একটু শর্ত আপনি মেনে নিলে আমি বায়াত হব। বলে কি শর্ত? সেটা শর্ত হলো, হুজুর আমি সব করতে পারবো যা আপনি বলবেন, কিন্তু আমি নামাজটা পড়বো না, আমি নামাজ পড়বো না। ওই বুজুর্গ তখন বললেন যে আচ্ছা, আপনি কিছু সময় আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন একটু? বলে হ্যাঁ সেটা পারবো, আপনি জিকির যত দেন, 10,000, 20,000, 50,000, 1,00,000 যা বলবেন আমি জিকির করবো, জিকিরে আমার কোনো সমস্যা নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এক বুজুর্গ ছিলেন হযরত খাজা আজুল হাসান মুর্জুম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আহ মুসলমান ভাই, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এটা অন্য এক বুজুর্গ বলছিলেন, তুমি আল্লাহর নাম নাও, আল্লাহর নামের জিকির ধরলে এই জিকিরই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, 12 বার তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। তিনি বলতেন যে জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়, যে বন্দা রীতিমতো জিকির করতে থাকে আল্লাহ পাকের, এই জিকিরের চরিত্র এবং বৈশিষ্ট্য হলো জিকির তাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেই দিবে। জিকির ধরলে জিকিরের চরিত্র হলো আল্লাহর হুকুমের দিকে তাকে টানতে থাকে এই জিকির। এবং খাজা আজুল হাসান মুর্জুম রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন সেটা হলো যে লব্বে হারদম জিকির বিহ দিল মে হারদম ফিকির ভি, ফের তো বিলকুল রাস্তা হ্যায় সাফ দাদার বারে শাহ। আমার ভাই, জবানে যদি আল্লাহর জিকির থাকে, অন্তরে আল্লাহর ধ্যানের দৌলত থাকে, এই দুই জিনিস তোমাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে ভাইরা, গপসপ করতে করতে, আলাপচারিতা করতে করতে, এই কথা সেই কথা। আহা, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম কত বড় দৌলত অর্জন হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সাত আসমান সাত জমিনকে একত্রিত করলে এবং সেটা যদি এক পাল্লা রাখা হয়, আর শুধু কোন মুমিন বান্দার একবার লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত বড় ভারী দৌলত অর্জন হয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার করে পড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা? পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আরে পড়েন মিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন যে কি মজা। আহা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো দা সাফে আরশ পেশি মেরা জেতু গর্দা চরখে ফর্শ। এ মানুষ, তুমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহ পাকের নামের জিকির তোমাকে আরশে আজমের ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এবং সেখান থেকে তুমি যখন নজর করবে, দেখবা যে আসমানও তোমার পায়ের নিচে, এত উচ্চ মর্তবা জিকিরের বরকতে তোমার নসিব হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। যাই হোক, ওই দাড়িওয়ালা নবাব সাহেবের কথা শোনার জন্য অনেকে হয়তোবা বড় ব্যাকুল হয়ে আছেন যে পরে কি হলো বলেন। তো হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই, আপনি একটু আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন? বলে সেটা পারবো, তাতে কোনো অসুবিধা নেই। হাজি সাহেব যে নামাজ ত্যাগ করতে সম্মত হয়েছেন সেটা না, ওই ওইটার ব্যাপারে ওইটাকে এড়ায় গিয়া তিনি আরেকটা কথা প্রস্তাব দিলেন যে জিকির করবেন কিনা। বলে হ্যাঁ জিকির করবো আমি। আচ্ছা ঠিক আছে, আপনি জিকির করেন প্রতিদিন একটা সময়, কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, কিছু সময় আল্লাহ আল্লাহর নামের জিকির করবেন। আর হাজি সাহেবের অন্তরে খেয়াল যে আল্লাহর নামের জিকির যখন ধরবে, আল্লাহর মহব্বতের এমন ঢেউ পয়দা হয়ে যাবে, এই আল্লাহর মহব্বতের ঢেউ আর নেশা তাকে নামাজ পর্যন্ত পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আজকুরকুম, হে বান্দা তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ যে বান্দাকে আসমানে স্মরণ করবেন সেই বান্দা জমিনে আল্লাহর হুকুমের বাইরে কেমনে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানা আনা ইনদা জন্নি আব্দি বি ওয়া আনা মাহু ইজা যাকারানি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি ওর সঙ্গে তেমনটা ব্যবহার করব, এবং বান্দা যখন আমার জিকিরে মশগুল হয় আমি ওর সঙ্গে হয়ে যাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, বান্দা যদি একলা একলা আমাকে স্মরণ করে আমিও এখানে একলা একলা ওর স্মরণে মশগুল হই। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মি মালাই, আর বান্দা যদি কোনো মাহফিলে মজলিসে আমার স্মরণে মশগুল হয় আমিও আসমানে আমার আরশে আজম এখানে এক মাহফিল বানায় ওকে স্মরণ করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বান্দা আল্লাহর জিকিরে মশগুল হবে তো নিঃসন্দেহে হাদিসের বক্তব্য অনুযায়ী, হাদিসে কুলসি এটা, এই হাদিসের বক্তব্য অনুযায়ী আল্লাহ পাক নিজের ওয়াদা পূরণের জন্য বান্দার স্মরণে মশগুল হবেন। আল্লাহ যখন বান্দার স্মরণে রহমতের সঙ্গে মশগুল হবেন এই বান্দা জমিনে, তাহলে আল্লাহর বন্দিগির দিকে আকৃষ্ট হবে না কেন? এই জন্যই আউলিয়া কেরাম বুজুর্গান দিন আল্লাহর বান্দাদেরকে জিকির বাতাইতে থাকেন, যাতে জিকিরের বরকতে তার জীবনের উন্নতি অগ্রগতি সাধিত হইতেই থাকে। যাই হোক, ওই বান্দা ওই নওয়াব সাহ উনি খুশি হলেন যে যাক আমার দাড়ির ভাঁজ ভাঙবে না, কারণ আমার উজুও করতে হবে না আর আমার দাড়ির ভাঁজ ভাঙবে না, পীর বড় ভালো আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এইবার তিনি বাড়িতে গেলেন, যখন উজু যে সময় তিনি বায়াত দিয়েছেন ধরেন যে আসরের নামাজের টাইম হলো, মাগরিবের নামাজের সময় উনি তো বাড়িতে চলে গেছেন, যেই আজান শুরু মসজিদে গালে চুল গায় খালি চুলগানি শুরু, এমন চুলগানি পুরা গালে চুলগাইতে চুলগাইতে হাত চুলকায় পা চুলকায় মাথা চুলকায়, যেই কয়টা জায়গাতে উজু করা লাগে ওই কয়েকটা জায়গার মধ্যে এমন চুলগানি শুরু, চুলগানি থামেই না। পরে কিছু পূর্বী মানুষ বললেন নওয়াব সাহেব একটা কাজ করেন, বলে কি? যারে আপনি পানি লাগান, পানি পানি লাগাইলে কিন্তু চুলগানি কমে যায়। বলে আচ্ছা, তো পানি নিয়ে একদম খুব লাগাইছে গালে টালে মাথায় হাতে খুব লাগাইছে, যেখানে পানি লাগছে ওখানে চুলকানি শেষ আর চুলকানি নাই, এতটা পানি লাগাইছে পুরো উজুর কাজ হয়ে গেছে। তো নওয়াব সাহেব বললেন যে হা আমি তো নামাজ পড়বো না যে এমন না, আমি বলছিলাম কি যে নামাজ পড়তে গেলে উজু করা লাগে, উজু করতে গেলে আমার দাড়ির ভাঁজ নষ্ট হয় সেই কারণে আমি নামাজ পড়ি না, তো যখন পানি লেগে দাড়ির ভাঁজও নষ্ট হলো আর উজু তো অটোমেটিক হয়েই গেল, চল তো নামাজটা পড়িয়ে নি। তো মাগরিব পড়ছেন, মাগরিব পড়ার পরে আলহামদুলিল্লাহ নো টেনশন আরামে আছেন, মসজিদে এসার নামাজের আজান শুরু, নওয়াব সাহেবের চুলকানি শুরু, আবার অটোমেটিক উজু হয়ে গেল, নওয়াব সাহেব এসাও পড়ে নিলেন, ঘুমায় আছেন, ফজরের সময় মসজিদে আজান শুরু, চুলকানির জন্য নওয়াব সাহেবের ঘুমই ভেঙে গেছে এত চুলকানি, পরে উঠে আবার ওই একই ফর্মুলা পানি লাগাও, পানি লাগাইতে লাগাইতে পরে কি ব্যাপার। এইরকম এক দুদিন যাওয়ার পরে তখন তিনি বুঝলেন হায় রে পীর, শর্ত আমারটা বাহ্যিক ভাবে মেনে নেয়া, আসলে নিজেরটা ষোলো আনা উসুল করে ছাড়ছে। সেটা হলো এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দা এই জমিনে এমন আছেন, মানুষ তাদেরকে চিনে না, তাদের কদর করতে জানে না, রুব্বা আকবারা আশাসা, ধুলামলিন তাদের জীবন, তাদের চেহারা শরীর, যে মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ লোকই না, সমাজের কোনো শ্রেষ্ঠ স্তরে লোকেরা তাকে গুনতেই চায় না, কিন্তু লাউ আকসামা আল্লাহ আবার রাহু, এই বান্দা যদি শক্তভাবে কসম করে এক কথা বলে অবশ্যই যে আল্লাহ এটা করো এটা হতে হবে, তা আল্লাহ পাক সেটা মঞ্জুর করলেন যে আমার দোস্তের কথা এটা আমি অবশ্যই পুরা করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ অনেক অনেক লোক আজকাল যারা মজাবের বিরুদ্ধে বলতে থাকেন, কোন অলিয়া উলিয়ার কথা পাইলেই ব্যাখ্যা খাড়া করে বলতে থাকেন যে এটা সেরেক এটা কুফর এটা ইসলামের বাইরে চলে গেছে, আর এমনি ইসলামের বাইরে না ভিতরে, কোরআন হাদিস একলা আপনারা পড়েন নাই, আমাদের ওলামা মাসায়েখ বুজুর্গানের দিনও কোরআন হাদিস পড়ছেন, শাহ ওলিউল্লাহ দেহলভিও মজাবওয়ালা ছিলেন হানাফি মজাবের অনুসারী, শাহ আবদুল্লাহ দেহলভি হানাফি মজাবের অনুসারী, মুজাদ্দিদ আলফ সানি হানাফি মজাবের অনুসারী, যত মজাবওয়ালা মানুষ দেখবেন বিরাট বিরাট আলেম, যে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাত হাফিজ ইবনে হাজার আসকালানি তিনি তো শাফি মজাবের অনুসারী, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালি তিনি হানাফি শাফি মজাবের অনুসারী, বড় পে জিলানী রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মজাবের অনুসারী, তো তামাম দুনিয়ার বড় বড় যত উলামায়ে কেরামের নাম শুনবেন সব মজাবের অনুসারী অধিকাংশ, তো আপনারা কি জন্য মজহাবের খেলাফ কথা বললে কথা বলতে অভ্যস্ত হয়ে পড়তেছেন আমার প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা বুঝ দান করে লোকদেরকে এই হাদিস শরীফ, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর এরকম আউলিয়া কেরাম থাকেন যারা একটা কথা বললে আল্লাহ পাক সেটা রক্ষা করেন। এক বুজুর্গ ছিলেন, শেখ উল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন, এক বুজুর্গ ছিলেন, তিনি রাগের চোটে কোনো খাদেমকে বলতেন, এই আন্দা চোখে দেখিস না, ওই লোক আন্দা হয়ে যেত। আরেকটা রাগ করে বলেন, এই তোর কি বললাম, বয়রা কোথাকার, কানে শোনো না, ওই ওটা বয়রাই হয়ে যেত। আরেকটা বলতেন, এই ল্যাংড়া, জলদি আসতে পারলাম না, ওইটা ল্যাংড়া হয়ে যেত। তো পরে উনি স্বাভাবিক হয়ে গেলে তখন আবার মানুষ নিয়ে আসতে এক একজনকে, হজরত জি আপনি রাগ করে ওরে আন্দা বলছেন, আন্দা হয়ে গেছে, এই কে বলছে ও আন্দা, এই ও তো চোখে দেখে, এই তুই চোখে দেখিস না, ওর ওই লোক বলে হজরত আমি দেখতেছি, এখন দেখতেছি, ও হুজুর এটা বয়রা হয়ে গেছে, না কিসের বয়রা, এই তুমি শুনো না আমার কথা, শোনো যে হুজুর আমি শুনতেছি, পরিষ্কার শুনতেছি, এই তো আপনি বলেন বয়রা তো ঠিক হয়ে গেছে। এরকম উনি পরে আবার যখন এরকম স্বাভাবিক বলতেন যে ও চোখে দেখে, ও তো কানে শুনে, হ্যাঁ ও তো ল্যাংড়া না, ভালো মতো চলতে পারে, আবার ওই লোক ঠিকঠাক হয়ে যেত। এখন ওই যারা লামোজাবি টাইপের লোক তারা বল এটা শুনলেই বলবে যে হ্যাঁ এই লোককে খোদা হয়ে গেছে। আরে তাআজ্জুবের কথা, খোদা হতে হতে হবে কেন? আল হাদিসে কুদসিতে রব্বুল আলামিন নিজে বলেন, বান্দা যখন আমার সঙ্গে গভীর সম্পর্কওয়ালা হয়ে যায়, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এবং আরেক রেওয়ায়েতে আরো বেশি আছে, ও লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, ওয়া কালবাহুল্লাযী ইয়াকিলু বিহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এক হাদিসে কুৎসিতে বলেন যে বান্দার সঙ্গে আমার সম্পর্ক যখন গভীর হয়ে যায় তো ওর কান, আমি ওর কান হয়ে যায়, আমার দ্বারা ও শুনে, হ্যাঁ না, আমার দ্বারা ও বলে, আমার দ্বারা ও দেখে, এবং আমার দ্বারা ও ভাবে। এইরকম হালত হয়ে যায় বান্দার, মানে বান্দার আল্লাহর সঙ্গে তো নিবিড় গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকে বান্দার মর্জি পুরা করতে থাকেন, তার প্রতি এতটা সন্তুষ্ট হন মহান রব্বুল আলামিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এখানে আল্লাহ পাক বান্দার, বান্দা তো বান্দাই আছে, কিন্তু বান্দার প্রতি আল্লাহ এত খুশি, এত খুশি, বান্দার মর্জি পুরা করা আল্লাহ পছন্দ করেন। বান্দার আগে আগে চিন্তা ছিল, জিন্দগি ছিল, জুন কি খুশি হয় ও মেরি ভি খুশি হয়, যা দিল তুঝে ছোড়া, জিতকে জিতার ও হে উদার হাম। আল্লাহ পাকের মর্জির উপরে বন্দা আগে নিজে উৎসর্গিত ছিল, এখন আল্লাহ পাক খুশি হয়ে ওর চাহিদা পুরা করে দেন, ওর কথা পুরা করে দেন, ওর মর্জি পুরা করে দেন, ওর দোয়াকে কবুল করে নেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এখানে শেরেকের তো কোনো কিছু নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আসলে ওই আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, আমরা সকলে ইমানি জিন্দেগি পছন্দ করি, ইসলামী জিন্দেগি পছন্দ করি, জান্নাতে যাইতে চাই, কিন্তু এর জন্য দ্বীনের বুঝ দরকার, যে আমার মধ্যে সহি বুঝ পয়দা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এতগুলো কিতাব পড়েন নাই, যতগুলো কিতাব এই জমানার উলামায়ে কেরাম পড়েন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন হাদিসের এত বেসুমার ব্যাখ্যা করুন তো তখন তৈরি হয় নাই। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ শুনতেন, কোরআন শরীফ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, এই দুই কিতাব, এক কিতাব আর এক কুতুব, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, এই ছিল তাদের জিন্দেগি। কিন্তু দ্বীনের বুঝ ছিল গভীর, ইখলাস ছিল একদম উঁচু, ঈমান ছিল বহুত মজবুত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে তাদের মধ্যে যে দ্বীনী জিন্দেগি ছিল, কিয়ামত পর্যন্ত অমনটা আর কারো মধ্যে পয়দা হওয়া সম্ভব না। আমার প্রিয় বন্ধুরা, তো আসল জিনিস হলো দ্বীনের বুঝ পয়দা হওয়া। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কি বেদুর হাসিল নেহি হতা, হ্যাঁ না, আল্লাহ পাকের দিনের গভীর নূরওয়ালা বুঝ পয়দা হয় না কোন কামেল ওলি আল্লাহর সোহবত ব্যতীত। এই জন্য শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া, পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর কোন আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ ওয়ালা সে দুনিয়াদার না, যার কাছে গেলে খালি দুনিয়াই দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, দুনিয়ায় দুনিয়া, এই লোক কিসের আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালা তাকে বলে যার কাছে গেলে দিনের কথা শোনা যায়, সুন্নত শরীয়তের কথা শোনা যায়, আখেরাতের কথা শোনা যায়, তাকে দেখলে আখেরাতের কথা মনে হয়। ওরা হাদিসে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নূর ওয়ালা অন্তর যাকে আল্লাহ দান করেন তার মধ্যে তিনটা আলামত ফুটে উঠে, আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, সে থাকবে দুনিয়াতে হারাম দুনিয়াতে তাকে খুঁজে পাওয়া যাবে না, এবং সে থাকবে দুনিয়াতে ফিকির থাকবে আখিরাতের, ফিকির থাকবে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের, ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, এবং মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সদা তাকে ব্যস্ত থাকতে দেখা যাবে, তাকে দেখাই যাবে যে না কেবল কিভাবে আখিরাতের জীবনকে কামিয়াব করা যায়। আমার ভাইরা, আমরা যদি হিম্মত করি এমন জীবন আমরা গড়তে পারি, এটা কোনো কঠিন জিনিস না। ওই হাদিস শরীফের তর্জমা করতে ইচ্ছা করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ওয়াল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান মুমিন তো সে যে মানুষের জীবন এবং সম্পদ যার হাতে নিরাপদ হয়ে যায়, আর মুসলমান সে ব্যক্তি যার জবান এবং হাতের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ হয়ে যায়, এবং হিজরতওয়ালা মুহাজির ওই ব্যক্তি সব রকম গুনাহ যে ত্যাগ করে দেয়। আল্লাহ পাক জালা জালালু আম্মানা ওয়ালু আমাকে আপনাকে সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এখানে একটা মাদ্রাসার উপলক্ষে আজকে এই জলসা, এটা আমি জানতাম না, শুধু দাওয়াত পাইছি যে ভাই এখানে কিছু মুসলমান ভাইদের সঙ্গে দিনের কথা বলা, আর সঙ্গে এখানে দেখলাম যে আজকে মনে হয় 40 জন হাফেজ সাহেবকে না, 39 জন হাফেজ সাহেবের মাথায় আজকে এই সম্মানের পাগড়ি দেওয়া হয়েছে। কিসের সম্মান? কোরআনে কারিম পড়ার। কি যে এক আশ্চর্যজনক এই মজলিস এবং মাহফিল! দুনিয়ার কোন জাতির মধ্যে তাদের ধর্মগ্রন্থের কোনো হাফেজ নেই, শুনতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়ার কোন ধর্মগ্রন্থের কোনো হাফেজ নেই, এবং এটা চ্যালেঞ্জ যে পৃথিবীতে কোন জাতি তাদের নিজের ধর্মগ্রন্থের কোনো হাফেজ সাহেব দেখাইতে পারবে না, যে আদ্যবন্ধ পুরাটা মুখস্থ করে শুনে দিবে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আরেকটা ঘটনা, এই মুসলিম মুসলিম জাতির মধ্যে একটা সম্প্রদায় আছে যাদের নাম শিয়া, আপনারা জানেন তাদের কথা নাকি? শিয়া নাম শুনেন নাই? শিয়াদের যে বৈশিষ্ট্যাবলী তার মধ্যে একটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেয়াদবি করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেয়াদবি করা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেয়াদবি করা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বেয়াদবি করা, এগুলো শিয়াদের বৈশিষ্ট্য। কি কথা বুঝতেছেন আপনারা? আর শিয়াদের জীবনে আল্লাহর তরফ থেকে যে আযাব দুনিয়াতে নাজিল হয়ে গেছে তার মধ্যে একটা হলো শিয়াদের মধ্যে আজ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর একজনও কোরআনের হাফেজ পয়দা হয়নি, শুনতেছেন আপনারা? আমাদের হক্কানি ওলামা মাশায়েখ বুজুর্গানে দিন বলেন এটা আল্লাহর আযাব তাদের উপরে, এটা আল্লাহর আযাব। মান আদালি বাদিয়ান ফাকাদ আযান্তু বিল হারব, আল্লাহর কোন ওলির সঙ্গে প্রিয় প্রিয় বান্দার সঙ্গে যে দুশ্মনী করে আল্লাহ পাক যে দুনিয়াতেই তার প্রতিশোধ নেন, শিয়াদের মধ্যে শিয়াদের থেকে আল্লাহ পাক এক প্রতিশোধ দিয়েছেন, কোরআনের হাফেজ তাদের মধ্যে একজনও নেই। একবার পাকিস্তানে একটা ঘটনা ঘটছিল যে শিয়ারা অনেক টাকা পয়সা দিয়া একজন আমাদের সুন্নি হাফেজকে রাজি করছে, একদম 30 পারার মজবুত হাফেজ, তারে রাজি করছে যে ভাই একটা ব্যাপার, যত কোটি টাকা লাগে দিব তোমাকে, তুমি খালি আমরা বলবো যে আমাদের হাফেজ আছে, আর তুমি স্টেজে খালি বলবা যে হ্যাঁ আমি শিয়া, এতটুকু খালি বলবা, এরপরে না হয় 2-4-10 দিন পরে তুমি শিয়া না হো না থাকো, কিন্তু একবারের জন্য স্টেজে দাঁড়ায় তুমি বলবা আমি শিয়া, এই তুমি 30 পারা কোরআনের হাফেজ, এইটুকু যদি তুমি করো এত কোটি টাকা তোমাকে দেব। ওই দুনিয়ার ধোকায় পড়ে ওই ছেলেটা রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমি এত কোটি টাকা পাবো, তার মধ্যে একবার খালি স্টেজে বললাম যে শিয়া আমি, এরপর একটু কোরআন শরীফ বিভিন্ন জায়গা থেকে শুনে দিলাম, হয়ে গেল, আমি টাকার মালিক হয়ে গেলাম, পরে তওবা করলাম আমি সুন্নি হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। শিয়ারা বলছে আমি অভয় দিলাম, এরপরে কোনো সমস্যা হবে না, তুমি পরে গিয়ে সুন্নি হয়ে যাও তাতে আমাদের সমস্যা নাই, কিন্তু একবারের জন্য স্টেজে দাঁড়ায় বলবা। পরে ও রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, এরপরে শিয়ারা প্রচার করলো, হ্যাঁ তোমরা বলো আমরা না হোক, আর তার দলিল হলো আমাদের সম্প্রদায়ের মধ্যে কোনো হাফেজ হয় না, কোরআনের হাফেজ নাই, আমাদের হাফেজ আছে, আমরা হাফেজ পেশ করব। আমাদের হকদার ওলামারা বললেন যে হাফেজ পেশ করবো, বলে হ্যাঁ চলো তো একদিন এরকম জনগণের সামনে দুইটা স্টেজ বানাই, আমাদের হাফেজ আমরা পেশ করব, আমরা চ্যালেঞ্জ করব শিয়ারা গুমরা এবং পথভ্রষ্ট, তার না হোক তার দলিল তাদের হাফেজ নেই, তোমরা হাফেজ দেখাইবা। বলে হ্যাঁ ঠিক আছে স্টেজ বানাও। আমাদের সুন্নি ওলামায়ে কেরাম স্টেজ বানাইলেন, শিয়ারা বিপরীত সাইডে বিরাট স্টেজ বানাইল, এবং ওই তাদের হাফেজ সাহেবকে তারা বলল যে হ্যাঁ, তারা বলেন যে আমাদের নাহক হওয়ার দলিল হলো আমাদের হাফেজ নেই, আমাদের হাফেজ আছে। ওই দিক থেকে আমাদের ওলামারা চ্যালেঞ্জ করলেন মাইকে, তোমাদের কোনো হাফেজ নাই, কোনো হাফেজ নাই, কোনো হাফেজ নাই, হইতেই পারে না তোমাদের মধ্যে হাফেজ, এটা আল্লাহর গজব তোমাদের উপরে, যদি হাফেজ থাকলে দেখাও। হাফেজ সাহেব উঠেন আপনি কোরআন শরীফ শুনান, ওই হাফেজ সাহেব তাদের যে রেডি করা সে হাফেজ সাহেব উঠে দাঁড়াইছে, এরপরে বলে আপনি কোরআন শরীফ থেকে আপনারা যেখান থেকে বলবেন আমাদের হাফেজ সাহেব শোনাবেন, বলেন আপনি, বলছে আমি একজন শিয়া, আমি কোরআনে পাকের 30 পারার হাফেজ, আপনারা যে কোনো জায়গা থেকে আপনাকে বলবেন আমি এখন কোরআন শরীফ মুখস্থ শুনাই দিব। ওই দিক থেকে স্টেজ থেকে হলো এই অমুক সুরা থেকে শুনান, যে 12 পারা শুরু থেকে শুনান, কি কথা বুঝেন নাই। এখন যে হাফেজ সাহেব দাঁড়াইছে পড়ার জন্য আউযুবিল্লাহ পড়তে পারে নাই, বিসমিল্লাহ পড়তে পারে নাই, এবং কোন একটা আয়াতও তার মনে নেই, সবটা সম্পূর্ণ ভুলে গেছে। ওই হাফেজ নিজেকে শিয়া পরিচয় দেওয়ার সাথে সাথে আল্লাহর গজব নাজিল হইয়া 30 পারা কোরআন তার সিনা থেকে একদম বুঝে দেওয়া হয়েছে, একটা আয়াতও সে পড়তে পারেনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর সেই ক্ষেত্রে আমাদের সন্তানেরা এই যে 30 পারা কোরআন পাক হেফজ করে আর শুনে যায়, আল্লাহর কসম এটা কারো গায়ের জোর না, এটা হলো ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এই কোরআন আমি নাযিল করছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অক্ষতভাবে আমি হেফাজত করব। আল্লাহ পাক যে হেফাজত করার অঙ্গীকার করছেন, গ্যারান্টি দিছেন, সেজন্য এই হাফেজ কোরআন সারা বিশ্বব্যাপী এইভাবে আল্লাহ পাক তৈরি করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা মুসলিম জাতির জন্য মস্ত বড় গর্বের বিষয়। দুনিয়ার যে কোনো ধর্মের, যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে যদি এরকম হাফেজ তাদের ধর্মগ্রন্থের তারা দেখাইতে পারত, সে হাফেজদেরকে তারা কি যে সম্মান করত, কি যে মর্যাদা দিত। আল্লাহ পাক আমাদের হাফেজদেরকে কামেল মুত্তাকি, কামেল পরেজগার, মুত্তাবে সুন্নত শরীয়ত বানান, এদের মা বাবার জন্য চক্ষুর শীতলতা এবং নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। এবং মুসলমান ভাইরা নিজের সন্তানদেরকে আমরা এই কোরআনে পাক শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এরপরে আপনি দুনিয়ার লাইনে যা শিক্ষা দেন, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, সাইন্টিফিক বানান, বড় বিজ্ঞানী বানান, কোনো সমস্যা নেই, কিন্তু মূল বিষয় হলো সেজন্য দীন ঈমান চিনে, ইসলাম চিনে, আর কোরআনে পাকটা সহিসুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। তাবলিগী সাথীরা যখন অনেক বুঝিয়া শুনে ধরে নিয়া কাউকে 3 দিনের জন্য, 1 চিল্লার জন্য নিয়ে যান, 3 চিল্লার জন্য নিয়ে যান, পরে দেখা যায় ডিসি সাহেব তিনি কালমাটা পড়তে পারেন না, ডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব তিনি যে আলহামদুল সুরাটা পড়তে জানেন না, দোয়ায় কুনুতটা শুদ্ধভাবে পড়তে জানেন না। আমার প্রিয় বন্ধুরা, এটা জীবনের মস্ত বড় একটা ঘাটতি, এই ঘাটতি কোনো মুসলমানের জীবনে থাকা চাই না। এজন্য নামাজের শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়া একদম শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই আল্লাহু আকবার থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজের মধ্যে যা লাগে এইটুকু অন্তত শুদ্ধ করার চেষ্টা করি। আর সে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তারপরে সানা, দোয়া কুনুত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আত-তাহিয়াত, এইগুলো খালি আমরা অন্তত শুদ্ধ করি, আর এই আলহামদুলিল্লাহ সূরার সঙ্গে 5-6টা সূরা অন্তত শুদ্ধ করে নিই, এতটুকু হলেই তো আমাদের নামাজটা বিশুদ্ধ হয়ে যায়। এরপরে যদি কোরআন শরীফ পড়তে পারি মাশাআল্লাহ তাহলে আরো ভালো, কিন্তু নিজের সন্তানদেরকে কোরআন কারিম শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আমরা একদম দৃঢ় সংকল্পবদ্ধ হই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আমি ভাবছিলাম যে 1 ঘন্টার মধ্যে যদি শেষ হয়ে যেতে ভালো হয়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটু বেশি হয়ে গেছে। হাফেজ হুজুর হাজার হাজার হাফেজের শ্রদ্ধেয় ব্যক্তি, হুজুর দোয়া করে দিলে আমিও খুশি হইতাম। পারা যাবে না, হুজুর যেটা বলবেন এটার উপর অটল থাকেন। হুজুরের ছাত্ররা আলহামদুলিল্লাহ হুজুরেরই মেহনত, তালিম, তরবিয়তের বরকতে এক একজন অনেক বড় বড় আলেম, বড় আলেম মুহাদ্দিস মুফতি সাহেব শাইখুল হাদিস, ওনার ছাত্র দুনদের বেসুমার আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ তাআলা দু জাহানে মর্তবা নসিব করেন। দোয়া করি ভাই সকলে না প্রদীপ সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان وكره إلينا الكفر والفسوق والعصيان رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخف الأشياء عندنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا أي الله أمدر شكل كي معاف کرن أمدر شعب گناه معاف کرن أمدر جنو جنة تبني منظور کرن جهنم تك أمدر كي نجات دان کرن نیک زندگی أمدر نصیب فرمان کامل ایمان کامل اخلاص أمدر نصیب فرمان تقوار زندگی أمدر نصیب فرمان گناه مکت زندگی أمدر شکل كي أبني نصیب فرمایا دن أمدر شکل روزگار برکت دان کرن ব্যবসা বাণিজ্যের মধ্যে বহু বরকত নসিব ফরমান সকলকে অসুখ বিসুখ থেকে সেবা দান করেন আল্লাহ সুস্বাস্থ্য আপনি আমাদের সকলকে নসিব ফরমান আমাদেরকে আমাদের ঘরওয়ালাদেরকে দুজাহানের নিয়ামত নসিব ফরমান সকল আপনজন প্রিয়জনকে আফিয়তের জিন্দেগি নসিব ফরমান দুশ্মনদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন যে কোনো দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আপনার মহব্বত আমাদেরকে দান করেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন ইসলামের মহব্বত সুন্নতের মহব্বত আমাদের নসিব ফরমান গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান আয় আল্লাহ দু জাহানের মালিক দোনো জাহান আপনি আমাদের কামিয়াব ফরমায়া দেন আয় আল্লাহ এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক সহায়তাকারী এতে অংশগ্রহণকারী সকলকে আপনি সম্মানিত করেন সকলকে দু জাহানে আপনি পুরস্কৃত করেন এখানে যে মাদ্রাসা কায়েম আছে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন মাদ্রাসার জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন সব মুশকিল আসান ফরমায়া দেন খাজানে করমের বারিশ ফরমায়া দেন আয় আল্লাহ হাফিজ সাহেবকে আমাদের হাফিজ মাওলানা আব্দুল হক সাহেব হুজুরকে তমাম অসুখ বিসুখ থেকে শিফায়ে কামিল আফিয়াত কামিল নসিব ফরমান ওনার হায়াতে বহুত বহুত বরকত নসিব ফরমান আয় আল্লাহ ওনার সমস্ত ছাত্রদেরকে বড় আলেমে দিন মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা বানান তাদের সকলকে ওনার নাজাতের এবং সম্মানের উসিলা হিসেবে কবুল ফরমান আয় আল্লাহ আজকে যারা এখানে এই মাদ্রাসা থেকে হেফ সমাপন করে তারা পাগড়ি গ্রহণ করলেন তাদের সকলকে বড় বড় আলেমে দিন হিসাবে কবুল করেন কোরআনে পাকের হাফেজ এবং আলেমে দিন মুহাদ্দিস মুফাসসির ফকিহ হিসাবে কবুল ফরমা আমাদের সকলের দিনী মাদ্রাসাগুলোর প্রতি দিনের মার্কাজ সমূহের প্রতি বেশুমার রহমত নাজিল ফরমা দিনী মাদ্রাসা ও মার্কাজের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন সমস্ত ওলামা ও শায়খ আউলিয়া বুজুর্গান দিন দিনের সকল খাদেমদের জিন্দেগিতে বেশুমার রহমত বরকত আপনি নাজিল ফরমা বেশুমার নুসরত নাজিল ফরমান আল্লাহ আমাদের সব নেক উদ্দেশ্য আপনি পুরা ফরমান দু জাহানের মালিক দু জাহানে আপনি আমাদেরকে কামিয়াব ফরমায়া দেন দু জাহানে আমাদেরকে সম্মানিত ফরমান জিল্লত থেকে বেয়েজুদি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত ফরমান শয়তানের ধোকা থেকে ইবলিসের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জিন্দা রাখেন আপনার জন্য যখন দুনিয়ার থেকে উঠাবেন আফিয়তের হালতে আল্লাহ আপনার রহমতুল কিলা আপনি তুলে নিয়েন আল্লাহ আমাদেরকে মা মাফ করেন, আমাদের মা বাপকে, আমাদের আসাদ একরামকে, মুরুবিয়ান একরামকে মাফ করে দেন, আমাদের দেশের উপর বেসুমার রহমত নাজিল ফরমান, তামা ফেতনার বিশৃঙ্খলা থেকে দেশটাকে হেফাজত ফরমান, সারা বিশ্বের মুসলমান যেখানে মুসলমান আছে মুসলমানদেরকে শান্তি আরাম ইজ্জত রহমত বরকত নসীব ফরমান। اللهم ارحم امة محمد صلى الله عليه وسلم، اللهم اصلح امة محمد صلى الله عليه وسلم، اللهم فرج عن امة محمد صلى الله عليه وسلم، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين، صلى الله على النبي الكريم.
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس ایپے پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।